গত সপ্তাহে আমরা তাফসীর শুরু থেমেছিলাম সূরা তাওবার 111 নম্বর আয়াতে, আজকে শুরু হয়ে যাবে 112 নম্বর আয়াত থেকে। 111 নম্বর আয়াতে ছিল গত সপ্তাহে যে আল্লাহ তাআলা মুমিনদের জান মাল খরিদ করে নিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, এই গোটা জীবনকে আল্লাহর রাস্তায় কোরবান করা। কেউ কেউ যুদ্ধ জিহাদে শাহাদাত বরণ করেছেন, বাকিরা যারা করবে না তারাও সিদ্ধান্ত নিতে হবে এই গোটা হায়াতকে, গোটা জীবনকে কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করা যায়। যে যুদ্ধ জিহাদে শাহাদাত অর্জন না করলেও আল্লাহ তাআলার সঙ্গে বেচা কিনা আমাদের হয়ে আছে, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী হুকুম মানা দায়িত্ব পালন এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সঙ্গে আমাদের চুক্তি করেছি যে গোটা জীবনের অনেক আরাম আয়েশকে মাঝে মধ্যে কোরবানি করে হলেও আল্লাহর হুকুম কার্যকরী করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এই চুক্তি আমাদের আল্লাহর সঙ্গে করা আছে, এই চুক্তি আমরা যদি ঠিক রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা দিয়েছেন জান্নাত দিবেন, তিনিও সেটা ঠিক রাখবেন। আর বলা হয়েছে ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বড় চুক্তি রক্ষাকারী আর কি আছে বলো? তাহলে আল্লাহ তাআলা কথা ঠিক রাখবেন। আমরা যদি আল্লাহর বন্দেগী করি, হুকুম মানি, সত্যিকার অর্থে আমাদের জীবনকে আল্লাহর কাজে লাগাই, তাহলে তিনি আমাদেরকে যে পুরস্কার দেওয়ার কথা জান্নাত তা দিবেন, তিনি কথা লঙ্ঘন করবেন না। কাজেই তোমরা যে বেচা কেনা করেছ, আল্লাহর সঙ্গে চুক্তি করেছ, এই সম্পর্কে তোমরা সুসংবাদ গ্রহণ করো আর সেটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করো, আর এটা যদি কেউ অর্জন করতে পারো আদিম, এটি হচ্ছে অনেক বড় সফলতা। এখানে আমরা গত সপ্তাহে থেমেছিলাম, তার ধারাবাহিকতায় আজকের আয়াতে 112 নম্বরে শুরু হচ্ছে। ওই যে চুক্তি করা হয়েছে সেই লোকগুলো জীবনটা কেমন, তাদের আচার আচরণ কেমন, তাদের জীবনে ভালো ভালো কাজ তারা কি কি করে, কিছু কাজের উল্লেখ করেছেন মুমিনদের প্রকৃত গুণাবলী পরবর্তী আয়াতের মধ্যে। এক নম্বরে আত্তায়েবুন, আল আবিদুন, আল হামিদুন, মুমিনগণ তায়েবুন মানে তওবাকারী, তারাই সত্যি আল্লাহর সঙ্গে তাদের ওয়াদা ঠিক রাখে যারা বেশি বেশি করে তওবা করে। পরের আয়াতে আবিদুন, যারা ইবাদতে লিপ্ত থাকে। তারপরের শব্দে আল হামিদুন, যারা আল্লাহ তাআলার প্রশংসায় পঞ্চমুখর থাকে। তাই বোন তওবা, মুমিন জীবনের অন্যতম একটি বড় ইবাদত কি? তওবা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কয়বার তওবা করেছেন হাদিস শরীফে এসেছে? কোন হাদিসে 70 বার, কোন হাদিসে 100 বার। আমরা কতবার করি? শুনলাম তো সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত তওবা করেছেন, আমরা কয়বার করলাম? তাহলে আমাদেরকে তো ওনার চেয়ে বেশি তওবা করার কথা না কম? কারণ উনি তো গুনাহ করেননি, তারপরে তওবা করেছেন। গুনাহ না করলেও তওবা করেন কেন খামাখা? বলেন তো কেউ কেউ বলবেন খামাখা তওবা করা দরকার কি তাহলে? না, তওবা ইটসেলফ একটা ইবাদত, তওবা একটা সর্বোত্তম ইবাদত, একটা সুন্দর একটা ইবাদত, সুন্দর জিকির, সুন্দর দোয়া। বান্দা যত আল্লাহ তাআলার কাছে তওবা করবে তত তার ইবাদত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজেকে তওবার ইবাদত থেকে দূরে রাখবেন নাকি? প্রশ্নই আসে না। এরপরে এই তওবা কিভাবে করতে হয়, মৌখিক তওবা শুধু না, নিজের জীবনে আমলে গুনাহ যেগুলো আছে, আমরা তো সবাই জানি যে আমি কোন গুনাহ বেশি বেশি করে করি, আমাদের সবার জানা আছে এটা। কেন আমরা তওবাটাকে একটু অর্থবহ করি না, কেন গুনাহ ছেড়ে দেওয়ার কথা চিন্তা করি না শক্তভাবে, এবং চেষ্টা করলে তো আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কাজে এই তওবার দিকে আমাদের কোন তওবা আল্লাহ তাআলা কবুল করেন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা নাসুহা করো, একটা আয়াত আছে না? এই তওবা নাসুহার অর্থ কি? তো কেউ কেউ বলবেন নাসুহা নামে এক লোক ছিলেন, এত সুন্দর তওবা করেছেন, তার মতো করে তোমরা তওবা করো, এই কথাটা একেবারেই ভুল। নাসুহা খালেস, পিওর, খালেস, খাঁটি তওবা করো, যে তওবা তুমি এমন ভাবে করো সত্যি তুমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দুঃখিত হয়েছ, লজ্জিত হয়েছ, এই গুনাটা তোমার কাছে পীড়াদায়ক হয়ে গেছে। আমি কেন গুনাটা বারে বারে করি? আল্লাহর কাছে তুমি খুব কান্নাকাটি করছো, একেবারে ছেড়ে দেওয়ার নিয়তে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছ, এরকম সিনসিয়ার সিরিয়াস তওবাকে বলা হয় তাওবাতুন নসুহা। এই তওবাটা আমরা নিয়মিত করা দরকার, সকাল সন্ধ্যার দোয়া, বিভিন্ন দোয়াগুলোর মধ্যে তওবার অনেক কথা আছে। তওবা শব্দ কোন কোন জিনিসে আছে? আস্তাগফিরুল্লাহ একটা তওবা, এর মধ্যে তওবার দোয়া আছে, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, হ্যাঁ আল্লাহুম্মা ইন্নি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ আপনার কাছে গুনাহ মাফ চাই এবং তওবা করি। যত রকমের তওবা ইস্তিগফার জাতীয় কথা আছে, গুনাহ মাফ চাওয়ার কথা আছে, সবগুলো তওবার সঙ্গে সম্পৃক্ত। এই তওবার পাশাপাশি মুমিনদের অন্যতম গুণ হচ্ছে কি, আলা আবিদুন, তাদের নিজেদের জীবনে তারা এক একজন আবেদ। আমরা আল্লাহর কাছে ইবাদত করি, চিন্তা করা দরকার আমাদের পরিচয় আল্লাহর কাছে কি, আমি আল্লাহর আবেদ হয়ে গেছি, এরকম মনে হয় নাকি? এত অল্প পরিমাণে ইবাদত করি আমরা, যেটা না করলে চলবে না, বোধহয় কোন রকমে টানাটানি করে সেটা করি শুধু। কিন্তু প্রকৃত আবেদ যিনি, তার জীবনে ইবাদতে ভরপুর হয়ে থাকবে, তার প্রতিদিন অনেক ইবাদত হবে। সবচেয়ে সহজ ইবাদতটা যে আল্লাহ তাআলার জিকির করা, হাঁটছে একা, কত সুন্দর সুন্দর জিকির গুলো পড়ছে, গাড়ি ড্রাইভ করছে, বাসে বসে আছে, এরোপ্লেনে বসে আছে, ট্রেনে বসে আছে, তার জবান চলছে আল্লাহর প্রশংসায়, জিকির, ইবাদত, দোয়া, ইস্তিগফার, সালাতান সালাম টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কন্টিনিউ করছে। সালফে সালেহীনদের জীবনে যদি আপনি দেখেন, তারা মনে হয় জীবনে একটু সামান্য অবসর পাওয়া গেলেই ঠোঁট লড়ছে আল্লাহর ইবাদত করছেন। এরকম এক সালফে সালেহীন একজন ছিলেন, নাপিতের কাছে গিয়েছেন মোচ কাটতে, এই চুল কাটতে। তো চুল কাটা উপলক্ষে তো আমাদের মোচও কাটে, গোফ কেটে দেয়। এখন চুল যতক্ষণ কাটছে, এই সালফে সালেহীন লোকটা মনে হয় চুল কাটতে তো 10-15 মিনিট লাগছে, 20 মিনিট লাগছে। তিনি চিন্তা করলেন, এটা তো আমার চমৎকার জিকিরের সময়, তিনি তো ওনার জিকির করছেন, ঠোঁট লড়ছে, জিকির করছেন। এখন যখন করছে মোচটা কেটে দাও, কাটতে আসে, এখনো ঠোঁট লড়ে। তুমি বলে, আপনি ঠোঁট লড়ালে তো আমি তো গোফ কাটতে পারবো না। কিন্তু উনি তো ওনার তালে আসেন যে ওনার জিকির করতে হবে, তার অভ্যাস এরকম হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনাকে কেমন তৌফিক দিয়েছেন। পরে তিনি বিরক্ত হয়ে বললেন, আরে তোমার কাজ তুমি করো না, আর আমার কাছে আমাকে করতে দাও। কিন্তু সে তো পারবে না, উনি না থামালে। এই যে মানুষের মধ্যে আল্লাহ যদি এই তৌফিক দান করেন যে আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত কাজে, আজকে দিনটা যদি আমার শেষ হয়ে যায় রাত্রেবেলা আমি শুয়ে যাই, কালকে আমি উঠবো, কার কার নিরাপত্তা আছে, গ্যারান্টি আছে? আমরা মনে করছি কি, সব দিনই যখন উঠছি এতদিন পর্যন্ত এত বছর, আগামী কালকেও সকালে উঠব, আমাদের মনে গ্যারান্টি হয়ে গেছে। আজকে আমরা তিনজনে জানাজা পড়লাম জোহরের সময়, ইউরোপ থেকে এক ভাই এসেছেন, তিনি বললেন এই পর্যন্ত বোধ হয় কত হাজার লোকের জানাজা পড়ে গেছেন, তাই না? উনি সাংঘাতিক ভাবে আমাকে মনে করে দিলেন, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত হাজার লোকের জানাজা পড়েছি, কিন্তু আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করেছি। কাজে এই যে ইবাদত, সহজ ইবাদতটা, যে জিকিরের মতো সহজ ইবাদত আর নাই। আর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো কোন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বতের? একদম আমি কি যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জান কোরবান করা দেওয়ার চেয়েও মহব্বতের? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, এরকম দামি ইবাদত কোনটা আল্লাহর কাছে? বলেন, লা ইয়াযালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, যে আল্লাহর জিকির করতে করতে তোমার জবানটাকে তাজা রাখো, এটা হলো আল্লাহর কাছে এত দামি ইবাদত, আল্লাহর কাছে এত পছন্দনীয় ইবাদত। এই ইবাদতে কোনো বিশেষ সময় দরকার হয় না, অন্য কাজ করতে করতে ইবাদত করা যায়। গাড়ি চালাতে চালাতে নামাজ পড়তে পারবেন? পারবেন না। গাড়ি চালাতে চালাতে আপনি যদি কোরআন শরীফ খোলেন তাও পারবেন না, মুখে পারবেন অবশ্য, মুখস্থ থাকলে। ওযু ছাড়া নামাজ পড়া যায়? তাও পারবেন না। যে জিকির জন্য ওযুও শর্ত না, বিনা ওযুতে জিকির করা যায়, বিনা ওযুতে দরুদ শরীফ পড়া যায়, কোনো রেস্ট্রিকশন নাই। এই আল আবিদুনের এই গুণ কিভাবে আমরা অর্জন করতে পারি, যে আমাদের সুযোগ পেলে এই জবান তারা ইবাদত আছে, আর বাকি যখন যে সুযোগ আসে, যখন যে ইবাদতের চান্স আসে লাইফে, ওযু করলে দুই রাকাত নামাজ পড়া, লম্বা দিনে একটু সুযোগ নেওয়া, কিভাবে তাহাজ্জুদ পড়া যায়, বৃহস্পতি সময়ের রোজার একটু তালাশ খোঁজ খবর রাখা, সোমবারে বৃহস্পতি ওর সুন্নতি রোজা রাখতে পারি কিনা। এভাবে করে যারা ইবাদতের খেয়ালে বসবাস করে তাদের পরিচয় হয়ে যায় আবেদ, উনি আল্লাহর বড় আবেদ, এরকম কিছু লোকের পরিচয় পাওয়া যায়। আমরা সেই পরিচয় অর্জন করা একেবারে চিন্তাই করব না, একটু চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কিনা, চেষ্টা করি। আল হামিদুন, তাদের তিন নম্বর গুণ আসছে, তারা প্রশংসাকারী, তারা আল্লাহ তালার প্রশংসায় নিয়োজিত থাকে, তারা সুযোগ পেলেই আলহামদুলিল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ। এই জন্য সকল অবস্থায় আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, আমরা কি কথাটা বলা দরকার, আলহামদুলিল্লাহ আগে, তারপরে ভালো আছি। আলহামদুলিল্লাহ এই কথাটা আল্লাহর অত্যন্ত প্রিয় কথা, সেই জন্য কোরআনের শুরু করেছেন কোন শব্দটা দিয়ে আল্লাহ তাআলা, প্রথম সূরার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা মুখের কথা, যেমন অন্তরের অনুভূতিও তাই থাকা লাগবে। আমি আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, প্রশংসার মধ্যে শুকরিয়া আছে। আমি কেন আল্লাহর প্রশংসা করব না, কারণ আমার আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন। যদি আমরা অনেকেই বলবো আমার তো অনেক কষ্ট আছে, ওই জিনিসটা দরকার এখনো পাইনি, কত বছর থেকে ইন্তজার করছি, অমুকে এই মুসিবতে আছি, অমুকে দুঃখ দুর্দশা, শরীর খারাপ, অসুখ বিসুখ লেগেই আছে, অনেক সমস্যা আমাদের জীবনে তো থাকে, এরপরেও এগুলোর মোকাবিলায় আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন সেগুলো চিন্তা করতে গেলে আলহামদুলিল্লাহ বলা কি প্রয়োজন আছে না? অবশ্যই আমাদের বলতে হবে, কারণ অনেক কিছু আমাদের আছে যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শুকর আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, এমনকি শরীর খারাপ থাকলেও কেমন আছেন, কষ্ট হচ্ছে, তারপরে রিবের করা যায়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে কত খুশি হন, আমার বান্দা কষ্টে আছে তারপরে বলছে আলহামদুলিল্লাহ, বড় বিপদের মধ্যে আলহামদুলিল্লাহ, সন্তান হারিয়ে ফেলেছে ছোট বয়সে, সে হাদিস আপনারা অনেকবার শুনেছেন, যখন ছোট কারো বাচ্চা কাচ্চা মারা যায় আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, অমুক বান্দার সন্তান ছেলে মেয়ের রুহ কবজ করে ফেলেছ, আল্লাহ আপনার হুকুম আমরা তো আর দেরি করতে পারি না, করে ফেলেছি। তার পিতা মাতা আমার বান্দা বান্দি কি বলেছে, কি রিয়াকশন দেখিয়েছে, যে পিতা মাতাকে আল্লাহ তৌফিক দেন এই খবর শোনার পরে এবং এই বিষয়টা দেখার সাথে সাথেই যদি বলেন আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই অবস্থাতেও আলহামদুলিল্লাহ যদি বলতে পারে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তখন ফেরেশতারা রিপোর্ট করে আল্লাহ আপনার বান্দা বান্দি এত কষ্টের মধ্যেও বলেছে আলহামদুলিল্লাহ, আপনার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, যে আমি নিজেও তো আল্লাহর কাছে চলে যাব, তার জন্য কান্দি আমারও তো যাওয়া লাগবে একদিন, এটাই ইন্না লিল্লাহর অর্থ। এই কথা বলে ফেললে তারা রিপোর্ট করে আপনার বান্দা এই কথা বলেছে, তখন আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান, হে ফেরেশতারা তার জন্য জান্নাতের কেন্দ্রস্থলে একদম সেন্টারের মধ্যে বিশাল অট্টালিকা বানিয়ে রাখো, আর সেই ভবনের নাম রাখো বাইতুল হামদ, আলহামদের ঘর। তাহলে কারো মৃত্যুর সময় যদি আলহামদুলিল্লাহ বলা, যেখানে বলতে কত কষ্ট হচ্ছে, এর চেয়ে বড় কষ্টের কাজ আর কোনটা আছে, এর চেয়ে বড় দুঃখের মুসিবতের খবর কি হতে পারে, আপনি প্রিয়জন হারিয়েছেন, এটা ছেলে মেয়ের ক্ষেত্রেও না, এমনকি বাবা মা যে কোনো নিজের পরিবার পরিজন আত্মীয়তার অত্যন্ত ঘনিষ্ঠ তাদের আছে, কষ্ট লাগার সাথে সাথে যদি ইন্না লিল্লাহ পড়ার আগে আলহামদুলিল্লাহ বলে ফেলি আর ইন্না লিল্লাহ পড়ি, তাহলে এত বড় পুরস্কার। তো মৃত্যুর সময় যে পুরস্কার দেওয়া হয়, অন্য সময় অসুস্থ অবস্থায় আছে, কষ্ট আছে, তখনও যদি আলহামদুলিল্লাহ বলি সেটাও আল্লাহ তাআলা অনেক খুশি হবেন, অবশ্যই তিনি আমাদেরকে সেটারও পুরস্কার দেবেন। তার পরবর্তী গুণটি কি মোমেনদের জন্য, আসাইহুন, আসাইহুনের অর্থ কি, কেউ কেউ অর্থ করেছেন সিয়াহা মানে যারা সফর করে, ট্যুরিজম করে, আরবি বর্তমান আরবিতে এটা ট্যুরিজমের অর্থ আসে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন সিয়াহাত উম্মতি আসিয়াম, যে এই উম্মতের সিয়াহা হচ্ছে ট্যুরিজম হচ্ছে রোজা রাখা। রোজা তার মানে রোজার মধ্যে মনে হয় যেন সে সফরের হালতে আছে, আল্লাহর কাছে নেকি অর্জনের সফরে আছে, খায় না পান করে না। এই সেন্সে অর্থাৎ মেজরিটি ইমামরা নিয়েছেন রোজা পালনকারী। শুধু রমাদানে ফরজ রোজার মধ্যে সীমাবদ্ধ থাকে না, নফল রোজার জন্যে অনেক চেষ্টা করে যে সমস্ত বান্দা বান্দিরা তাদের মধ্যে এই গুণটা আছে। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে বেশি বেশি নেই, খুব রেয়ার করি আমরা, কিন্তু যারা নিয়মিত করে এরকম কিছু বান্দার আল্লাহ আছে জমিনের মধ্যে মাশা আল্লাহ, তারা সুন্নত রোজাগুলো ছাড়েন না, সপ্তাহে দুই দিন, তারপরে মাসের মাঝখানে তিন দিন, এরপরে অন্যান্য সময় মুহাররমের রোজা, জিহাদ মাসের রোজাগুলো, তারপরে আরাফাতের দিনের রোজা, এইভাবে করে তারা বেশি বেশি সুযোগ পেলে। কেউ কেউ সিয়ামে দাউদ, দাউদ আলাইহিসসালামের রোজা একদিন ছাড়া একদিন রাখা, একদিন ছাড়া একদিন রাখা, এই আমল করেন, এরা ইসাইহুনের গুণ অর্জন করেন। কেউ কেউ বলেছেন ইসাইহুন অর্থাৎ সিয়াহা সফর, এটা জেহাদের সফরে গিয়েছে, এটাও কেউ কেউ নিয়েছেন, কিন্তু মেজরিটি নিয়েছেন যে না, এর অর্থ হচ্ছে রোজা রাখা। আবার কেউ কেউ অর্থ নিয়েছেন যারা তলবুল এলম, এলম শিখার জন্য দূর দূর সফর করে, তাদেরকে এখানে মিন করা হয়েছে, কিন্তু মেজরিটি ইমামরা বলেছেন নফল রোজার কথা। এরপরের গুণটি মোমেনদের কি এসেছে, তারা রুকুকারী এবং সাজদাকারী, রুকুকারী এবং সাজদাকারী, বেশি বেশি রুকু করে, বেশি বেশি সাজদা করে, বলতে কি বোঝানো হয়েছে, বেশি বেশি নফল নামাজ পড়ে, সুন্নতকে তারা তরক করে না। রাত দিনের বারো রাকাত সুন্নত নামাজ আছে, যে ব্যক্তি নিয়মিত পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে বরাদ্দ করে দেবেন। রাত দিনে বারো রাকাত সুন্নত নামাজ আছে না, ফজর জোহর আসর, ফজর জোহর মাগরিব এশা কেন্দ্রিক, এটা এর ভিতরে আসে। এছাড়াও তাহিয়াতুল ওযু নামাজ যখনই মসজিদে ঢুকে দুই রাকাত মিস করে না, একটু আগে যেটা বললাম চান্স পেলে একটু তাহাজ্জুদের সুযোগ নেয়, সালাতুল দোহা চাষের নামাজ, ইশরাকের নামাজ, এগুলোকে ইহতেমামের সাথে করার চেষ্টা করে, বেশি বেশি করে রুকু এবং সুজুদ করে। এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি একটু জান্নাতে পাশে থাকার জন্য কি আমল করতে পারি ইয়া রাসূলুল্লাহ, আমার খুব মনে আরজু যে আপনার পাশে যেন জান্নাতে একটু জায়গা পাই। তিনি বললেন তাহলে ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে হেল্প করো, আমি দোয়া করবো আল্লাহর কাছে, কিন্তু তুমি আমাকে হেল্প করতে হবে, তোমার নফসকে বাধ্য করো বেশি করে সাজদা করতে আল্লাহর কাছে। বেশি করে সাজদা করতে বলতে কি বোঝানো হয়েছে, বেশি করে নামাজ পড়ো, আপনি গোটা দশেক সাজদা করলে ওইটা বোঝানো হয়নি, নামাজ নফল নামাজের সুযোগ গ্রহণ করা, এই যে এতক্ষণ বলা হলো এই নামাজগুলোকে এহতেমামের সাথে আদায় করার চেষ্টা করা, জীবনে সুযোগ নেওয়া, আগামীকাল যদি আমার হায়াত না আসে আজকেই আমি সুযোগটা নিয়ে নেই, এইভাবে করে প্রতিদিনকে আমরা কাজে লাগাই, বেশি বেশি রুকু সাজদাকারী, এটা হচ্ছে প্রকৃত আল্লাহর বান্দার, যাদেরকে আল্লাহ ওয়াদা করে রেখেছেন জান্নাত দেবেন, তাদের অন্যতম একটি গুণ। এখন আপনি আমি চিন্তা করি কি পরিমাণ নফল নামাজ সুন্নত নামাজের আমাদের ইহতেমাম আছে বলেন তো দেখি, অথচ আমাদের সবার আগ্রহ আছে আমরা জান্নাতে যাব, তাহলে চিন্তা করা দরকার কিভাবে বাড়াতে পারি। মোমেনদের অন্যতম পরবর্তী গুণ হচ্ছে আল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে নিষেধ, এই কাজ যারা নিয়মিত করে তারাও ওই গুণ মোমেনদের অন্তর্ভুক্ত এবং জান্নাতি লোকদের অন্যতম কোয়ালিটি তারা অর্জন করতে পেরেছে। এই কাজে আমরা কে কে জড়িত আছি, কতটুকুন করছি। আমর বিল মারুফ নাহি আল মুনকার এমন একটি কাজ, এই কাজটা কয়েকজন লোক যারা দায়ী ইলাল্লাহ হিসাবে শুধু মানে কিছু একটা ফর্মাল দায়িত্ব নিয়েছেন আর কোনো একটা সংগঠনের সাথে কোনো একটা জামাতের সাথে আছেন তারাই করবেন, বাকি মুসলমানরা এই কাজ করবেন না তা নয়, যে যে জান্নাতে যেতে চায় তাদের সবাইকে এই কাজ করতে হবে। আল আমিরুনা বিল মারুফ নাহুনা আনিল মুনকার, এবং এই কথাটা অনেকটা সূরা আল আসরের ব্যাখ্যা, সেখানে অনেক আমলে সালেহাতের ইমানের পরে খবর এসেছে তাই না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত, এই যে এতক্ষণ ইবাদত দোয়া ইত্যাদির কথা এসলো আসলো, ওয়া তাওয়াসাবিল হাক্কি ওয়া তাওয়াসাবিস সবরের যে কথা এসেছে, এটাই দায়ী ইল্লাহর কাজ, দাওয়া ইল্লাহর কাজ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ। একই কাজ কোন সময় দাওয়া কুনতু খাইরা উম্মাতিন তা'মুরুনা উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এভাবে এসেছে। কোন সময় উদু ইলা সাবিলি রব্বিকা, আল্লাহর রাস্তা মানুষকে ডাকো, এগুলো সবগুলো কাছাকাছি একাধিক শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য একটাই, যে দাওয়াতি কাজের সঙ্গে সংযুক্ত থাকা। আমি কি এটা অনেক সময় আমি একটা দাওয়াতের মাহফিল হয়েছে, ওয়াজ করলাম, বক্তৃতা করলাম, এটা একটা দাওয়াতি কাজ হলো, কিন্তু ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান আমি একজনকে বেনামাজিকে নামাজি বানানোর চেষ্টা করছি, তাহলে আল আমরু বিল মারুফের কাজ করছি। আরেকজন গুনায় লিপ্ত থাকে, বিভিন্ন গুনার সঙ্গে জড়িত আছে, একটা গুনার দিকে রওনা হয়ে গেছে, আমি তাকে খেয়াল করে করে সেখান থেকে কিভাবে সরাতে পারি, আমি কাজ করছি। এটা তাওয়াসাবিল হাকের কাজ হচ্ছে, নাহি আল মুনকারের কাজ হচ্ছে। এটা শুধু বাইরের মানুষ না, আমার পরিবার পরিজনের মধ্যে আমর বিল মারুফ নাহি আল মুনকারের কাজ আছে না নাই? আছে। আমার ছেলে মেয়ে তাদেরকে ভালো কাজের দিকে ডাকা, মন্দ কাজ থেকে সরিয়ে রাখা, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই বোন, আত্মীয় স্বজন, এখানেও কিন্তু আমর বিল মারুফ নাহি আল মুনকারের কাজ আছে। আপনি যদি এরকম কোন প্রপার ফর্মাল দাওয়াতি কাজের সঙ্গে সংযুক্ত নাও থাকেন, কিন্তু এই দাওয়াতি কাজ আপনার সারা জীবন ব্যাপী আছে। আপনি হাইলি এডুকেটেড না হলেও আছে, যে একদম লেখাপড়া করতে জানেন না তাকেও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। নিজের আশেপাশে যদি মুনকার হয়, মুনকার মানে কি, খারাপ কাজ, গুনার কাজ, অন্যায় কাজ, এগুলো হয়, তাহলে সেখান থেকে মানুষকে সরাতে হবে। এটা কোন সময় ফর্মাল ওয়েতে হয়, কোন সময় ইনফর্মাল ওয়েতে, আনুষ্ঠানিকভাবে হয়, অনানুষ্ঠানিকভাবে হয়। বড় একটা ইস্যুকে নিয়ে হতে পারে, ছোটখাটো ইস্যু ডে টু ডে এভরি ডে আমাদের লাইফে ঘটতে পারে, এগুলো টাইম টু টাইম সকল জায়গায় আমরা চোখ কান খোলা রেখে এই কাজে জড়িত থাকা, এই কাজ যদি করি তাহলে এটা জান্নাতে যাওয়ার অন্যতম একটি আমল। আর এই কাজ না করা অনেক বড় ক্ষতি। যে ব্যক্তি অন্যায় কাজ দেখে এবং মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, মুনকার অন্যায় গুনার কাজ দেখলে আল্লাহ যদি তৌফিক দেয়, তোমার শক্তি সামর্থ্য থাকে এবং করার মতো অ্যাবিলিটি আল্লাহ তাআলা দিয়েছে, তাহলে সে যেন হাত দিয়ে এটাকে সরিয়ে দেয়, হাত দিয়ে বাধার সৃষ্টি করে। কিন্তু ব্যাপারটা করতে গেলে ফিতনা হয়ে যাবে, মারামারি হবে, গন্ডগোল হয়ে যাবে, হাঙ্গামা হয়ে যাবে, অথবা তার এই ক্ষমতা নাই, এই পর্যায়ে নয়, মুখ দিয়ে তাকে একটু দয়া মায়া করে বুঝাই দেখ। তো মুখ দিয়ে বলতে গেলে তো অনেক সময় খালি গরম কথা আসে, তো গরম কথা বললে কি কাজ হয় নাকি? অনেক সময় মানুষকে বুঝানোর কাজটাকে আল্লাহ তাআলা বলেছেন, যে কোনো কোনো সময় হয়তো একা সময় রাগ হওয়া লাগতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে রাগ হয়েছেন, কিন্তু মেজরিটি টাইমে তিনি কোন পদ্ধতি অ্যাপ্লাই করেছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, তোমার রবের রাস্তার দিকে লোকদেরকে ডাকো, আল্লাহর দিকে ডাকো, হিকমা আর সুন্দর উপদেশের মাধ্যমে। হিকমা অর্থ কি? হিকমা অর্থ অনেকে শুধু তর্জমা করে টেকনিক, নো, ইট ইজ নট নেসেসারি টেকনিক, এটা খুব সামান্য অর্থ। হিকমা হচ্ছে প্রধান অর্থ হচ্ছে হিকমা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, হাদিস শরীফ থেকে তিনি কিভাবে এই দাওয়াতি কাজ করেছেন সেই তরিকাটার নাম হচ্ছে হিকমা। তার মধ্যে অবস্থা স্থান কাল পাত্র ভেদে কাকে কোন কথা বললে সুবিধা হবে এইরকম বুদ্ধিমত্তার সাথে কাজটা করা, এটাও আসে। কিন্তু হিকমাতের আমরা শুধু অর্থ করেছি বুদ্ধিবৃত্তির মাধ্যমে অথবা টেকনিক অবলম্বন করার মাধ্যমে, এটা ভেরি সীমিত অর্থে আমরা ব্যবহার করেছি। মেজরিটি ইমামরা অ্যাগ্রিড, হিকমা আর সুন্নাহ, এটা হলো মেইন অর্থ হিকমাতের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জিন্দেগিতে রয়েছে উত্তম আদর্শ, কোন তরিকায় তিনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেছেন, কোন তরিকায় তিনি দাওয়াতি কাজ করেছেন, বিল হিকমাতে ওয়াল মাউইদাতে হাসানা, এই বিষয়গুলোকে। আর যদি কোন সবাইকে তর্ক করে, জাদেলহুম বিল্লাতি হিয়া আহসান, কেউ বিতর্ক শুরু করে দিলে, তর্ক বিতর্ক ঝগড়া মাথা করতে চাইলে উত্তম তরিকায় করো, তুমি ওদের মতো এরকম একেবারে আক্রোশ নিয়ে অ্যাটাক করে কথা বলো না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহিল লোকেরা উল্টো পাল্টা তর্ক বিতর্ক করে, বিভিন্ন ইস্যু নিয়ে আসে, তোমার সঙ্গে একটা প্যাচ লাগাই দিতে চায়, একটা কেওটিক সিচুয়েশন সৃষ্টি করতে চায়, তুমি সেখান থেকে পার হয়ে আসো। ওই উপর থেকে একটা দাঙ্গা হাঙ্গামা যেন লেগে যায়, এ ভালো কাজ করতে এসে যদি আমি ফেতনা একটা যুদ্ধ লাগাই দিলাম, সে ভালো কাজ হলো নাকি? কালু সালামা, তাহলে সালাম দিয়ে সালাম আলাইকুম, ভাই ঠিক আছে, আমরা আজকে আর সুবিধা করতে পারলাম না, বেশি ভালো হচ্ছে না, এত তর্ক বিতর্ক করে লাভ নেই, ঠিক আছে আল্লাহ বসো, সালাম আলাইকুম, কেটে পড়ো, পরিস্থিতি শান্ত রাখো, পরিস্থিতি উত্তপ্ত করো না দাওয়াতি কাজ করতে গিয়ে। এগুলো অত্যন্ত জরুরি কথা, এগুলো মিসটেক করলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই। এবং তিনি এই দাওয়াতি কাজের ব্যাপারে বলেছেন রেফক, এমনকি তিনি একটি হাদিসে বলেছেন যে ঘরের মধ্যে আল্লাহ তাআলা খায়র ও বরকত দিতে চান, সেই বাড়ির মধ্যে আল্লাহ তাআলা নম্রতা সফটনেস অফার করেন। বাড়ির লোকগুলো কথাবার্তা খুব নম্র তরিকায় বলে, আর যে ঘরের মধ্যে কথাবার্তা বলে একেবারে ধমকের সুরে, শুধু মেজাজ গরম করে, কেউ সুন্দর করে সুন্দর ভাষায় কথা বলে না, একজন আরেকজনকে আক্রোশ করে করে কথা বলে, বাড়িওয়ালা কর্তার কথা মেজাজ এত গরম, ছেলে মেয়ে সবাই ভয় অস্থির, এরকম ঘরে আল্লাহর রহমত বেশি থাকে না। আর যে ঘরে মায়া মমতার পরিবেশ দিয়ে এই কাজগুলো করা হয়, তাদেরকে দিন শেখানো হয়, ছেলে মেয়ে নামাজ পড়ে না, নামাজের দিকে নিয়ে আসা হয়ে যায়, এরপরে যারা পর্দা করতে চান আমি এগুলো বড় হচ্ছে তাদেরকে পর্দার দিকে নিয়ে আসে, সুন্দর করে করে মা আব্বা বলে আস্তে আস্তে লাইন করে, এই ঘরটার মধ্যে ভালো রহমত আসবে আল্লাহ তাআলার, এবং ছেলে মেয়েকে আমরা সুন্দর রাস্তায় নিয়ে আসতে পারবো। মুশকিল হয়ে গেল যে আমরা বাইরে যখন দাওয়াতি কাজ করি আরেকজনকে বুঝাই খুব সুন্দর করে দাওয়াতে টার্গেটে কথাবার্তা বলি, আর ঘরের মধ্যে আমার ছেলে আমার মেয়ে কথা শুনবে না, ছোট ভাই ছোট আর কি, দরকার হলে চর থাপড় দিয়ে দেবো খালাস, হ্যাঁ এরকম যদি হয়ে যায় তাহলে এটা সঠিক দাওয়াতি কাজের তরিকা হলো না। তাহলে আল আমরু বিল মারুফ নাহিল মুনকারে সুন্দর সুন্দর পদ্ধতিগুলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে শিখবো এবং আমল করবো, এটা জান্নাতে যাওয়ার অন্যতম একটা আমল। আবার কেউ আছেন অতি কড়া, আর তার উল্টা কেউ আছেন অতি ভদ্র, কত উল্টা পাল্টা ছেলে মেয়ে করছে, কিচ্ছু করে না, সব ইগনোর করে, এটা আবার একটা অতিরিক্ত মায়া করে উল্টা পাল্টা করে ছেলে পেয়ে ঘর একেবারে তছনছ করে দিচ্ছে, কিচ্ছুখানে এত সবর মাশাআল্লাহ, এত সবর ভালো নাকি, এটা আরেক এক্সট্রিম। তাহলে মাঝে মধ্যে একটু শাসনের সুরে কথা বলা, আর মোস্ট অফ দ্য টাইমস দয়া মায়া আদর মহব্বত করে তাদেরকে ডিল করা, এটা অনেক বড় কাজ। এর জন্য আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন, তবে এই কাজ করতে গিয়ে একটু সবরের সাথে যাইয়েন, ওয়াসতাবির আলাইহা, এই কাজটা এত সহজ না, বাইরে দাওয়াতি কাজ করার অনেকেই মানে খুব ভালো পায় কিন্তু ঘরের মধ্যে দাওয়াতি কাজের সুবিধা পায় না, ঘরে দাওয়াতি কাজ করতে আসলেই মেজাজ গরম হয়ে যায়, এখন কি করা কম দেখি, এটা বাস্তব। অনেকে পারে না নিজের ভাই বোনের মধ্যে দাওয়াতি কাজ করতে, নিজের ছেলে মেয়ের মধ্যে দাওয়াতি কাজ করতে, বাইরে মাশাআল্লাহ অনেক সময় দিচ্ছেন, বহু সময় দিচ্ছেন বাইরে, ঘরের ছেলে মেয়ের কোনো কন্ট্রোল নাই, তার কথাও শুনবে না, এরাও তাকে দেখতে পারে না, এটা কেমন কথা হলো না। ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার পরিবার পরিজনকে নামাজের তালকিন করো, নামাজের দিকে ডাকো, ওয়াসতাবির আলাইহা, এই কাজের মধ্যে ধৈর্য লাগবে, এই কাজে কি লাগবে, ধৈর্য লাগবে, ধৈর্য ধারণ করো, অধৈর্য হয়েও না, মেজাজ চড়া করে গরম করে তুমি এই কাজ করতে যেও না, এর রেজাল্ট ভালো হবে না। এই জন্য সূরাতে বলা হয়েছে তাওয়াসাবিল হাক্কে, পরে কি বলা হয়েছে তাওয়াসাবিস সবর, একে অপরকে দাওয়াতে কাজ করবো, এটা বোঝাও যেমন তেমন সবরের কথা বোঝাও একে অপরকে, এই কাজের মধ্যে অনেক সবর লাগবে। এবং নবীদেরকে সবরের জন্য আল্লাহ তাআলা বেশি হুকুম দিয়েছেন, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি মাঝে মাঝে এত কষ্ট হয়ে যায়, আপনি মানসিক কষ্ট পান, তারা কেন ঈমান কবুল করে না, আপনি অন্যান্য নবীদের থেকে শিক্ষা নেন, কামা সাবরা উলুল আজমে মিনার রসুল, যেভাবে আপনার আগে অনেক মনোবল এবং মানসিক শক্তি সম্পন্ন নবীরা যেভাবে দিনই কাজ করেছেন সবরের সাথে, আপনি তাদের মতো সবর করেন। তো এই সবরের সাথে আমরা এই কাজ করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেজাল্ট দিবেন ইনশাআল্লাহ। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর ইমানদারগণের আরেকটি চমৎকার গুণ যেটা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহ তাআলা সীমানাকে তারা হেফাজত করে। আল্লাহ তাআলার সীমানা কোনটা? গুনাহগুলো আল্লাহ তাআলার সীমা, হালাল পর্যন্ত আমাদের অ্যাক্সেস, যেই হারাম আসে আমরা সেটা ক্রস করব না। এই শরীয়তের হুকুমগুলোকে বলা হয়েছে হুদুদ, আল হাফিজুন আল হুদুদিল্লাহ, আল্লাহর হুকুম আহকামগুলো, শরীয়তের সীমাগুলোকে তারা রেসপেক্ট করে চলে। শরীয়তের অন্যতম সীমা হচ্ছে পর্দা পুশিদা, মনে করেন ঘরে বাড়িতে পরিবার পরিজনে মুসলিম কমিউনিটিতে পর্দার কে আমরা চালু রাখতে হবে। আমাদের অনেকের পরিবার পরিজনের মধ্যে গেলে কাজিন টাজিনের সঙ্গে যেভাবে মেলামেশা, ভাবি দুলাভাই দেবর ইত্যাদি, আমাদের আপন জন, এখানে আবার পর্দা কিসের? এই একটা কনসেপ্ট আমাদের মধ্যে অনেকের মধ্যে ঠিক নাই। একটা হলো মাহরাম গাইর মাহরাম, আরেকটা হলো আত্মীয়তা, সব আত্মীয়তা কি আত্মীয় মাহরাম হয়ে যায়? গায়ের মাহরাম আর মাহরামের পার্থক্য আমরা বুঝি না। যেমন আপন চাচা মাহরাম, আপন মামা মাহরাম, তাদেরই সন্তান চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন মাহরাম হয় না? মাহরাম নাকি মাহরাম না এটা বুঝবেন কেমনে? বুঝার জন্য একটা প্রিন্সিপাল মুখস্থ রাখলে অনেকে বুঝে না, উনি আমার মাহরাম হবে কিনা, কয়জন মাহরাম তাও তো বুঝি না। কোরআন শরীফে 14 জনের কথা আছে, 14 জন কে? এই লিস্ট আমাদের গোলমাল লেগে যায়। আপনি খালি চিন্তা করেন যে, মনে করেন একজন লোক আরেকজনকে বিয়ে করতে পারবে কিনা যদি তার বিয়ে সাথে না হয়ে থাকে, বা হয়ে গেলেও তাকে তালাক দিলে আপনি তাকে বিয়ে করা অ্যালাউড হবেন কিনা, এইটা ঠিক যদি বুঝতে পারেন যে আমি বিয়ে করা অ্যালাউড হব না, তাহলে সে আমার মাহরাম। আর যাকে আমি কোনো কারণে একদিন বিয়ে করতে পারি সে কি গাইরে মাহরাম। এখন মনে করেন আপনার চাচি মাহরাম না গাইরে মাহরাম? গাইরে মাহরাম। আপনার চাচিকে যদি আপনার চাচা বিয়ে না করতো, আপনার জন্য বিয়ে করা জায়েজ আছে, আর কোন সময় সে তালাক দিয়ে ফেলে, আপনি বিয়ে করতে চান, শরীয়তে আপনার জন্য জায়েজ আছে, মামির ক্ষেত্রেও তাই। তারা গায়ের মাহরাম, যদিও অনেক বয়সের ব্যবধান মুরব্বী হয়ে গেলে সেটার ব্যাপারে কিছুটা হালকা হয়, কিন্তু যদি সমবয়স্ক কাছাকাছি এইজের হয় সেখানে গায়ের মাহরামের মতেই পরিপূর্ণভাবে ট্রিট করা উচিত। চাচা মাহরাম, চাচার আপন চাচা মাহরাম, আপন মামা মাহরাম, কিন্তু বাপের চাচা তো ভাই যে চাচা, এটাও তো মেয়ের চাচা হয়, এইরকম চাচা মাহরাম না গাইরে মাহরাম? গাইরে মাহরাম। এরকম চাচাকে বিয়ে করা জায়েজ আছে না নাই? জায়েজ আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করেছেন কাকে? আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার চাচা হন। কেমন চাচা? বাবার চাচা তো ভাই। আলী রাদিয়াল্লাহু আনহু অরিজিনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচা তো ভাই, আবু তালিবের ছেলে, আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আর আবু তালিব দুইজন কি ভাই। তা আলী রাদিয়াল্লাহু আনহু ওনার চাচা তো ভাই, চাচা তো ভাই, আর মা ফাতেমার সেই সুবাদে তিনি চাচা, বিয়ে হয়ে গেছে। আমাদের দেশে যদি এরকম কোন চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় সবাই কি করবে? গোটা গ্রাম সিসি করবে। তো এতে বুঝাই গেল মনে করে মাহরামের মতো অবস্থা। কেউ এরকম কাছের লোককে বিয়ে করতে চায় না, ভালো কথা, নো প্রবলেম, সারা দুনিয়া খোলা আছে, এখানে বিয়ে করতেই হবে, নট নেসেসারি। কিন্তু কোনো কারণে কোন প্রস্তাবে কেউ যদি পছন্দ করে বিয়ে করতে চায়, নো অবজেকশন। এখন বুঝছেন তো যে যারা মাহরাম নয়, গায়ের মাহরাম বলে তাদেরকে, যারা মাহরাম নয় তাদের ঘরে আপনার ছেলে মেয়ে তাদের কাজিনদের সঙ্গে এভাবে খোলাখুলি উঠা চলাফেরা, এগুলো শরীয়ত রক্ষা করা হয় না শরীয়তের হুকুমকে লঙ্ঘন করা হয়? এগুলো আমরা খেয়াল করি কিনা সবার পরিবারে, ভাবিদের সঙ্গে দেবরদের দেখা সাক্ষাৎ এবং কাছাকাছি হাসি আপনার ঠাট্টা মস্কারি এগুলো চলে কিনা? অনেক জায়গায় চলে। আর এগুলোর ব্যাপারে বেশি করে বলা হয়েছে কি, আল হামু মাউত, কাছের লোকগুলো দেবর ভাবি শালি দুলাভাই, এই সম্পর্কটাকে এত এড়িয়ে চলবা কাছাকাছি হওয়া, এটাকে মৌতের মতো ভয় করবা, মৌত। আর আমাদের অনেক মারা আছেন ছেলে বড় ছেলেকে বিয়ে করিয়েছেন, দুই নম্বর ছেলে তিন নম্বর ছেলে জোয়ান আছে আল্লাহ দিলে, দেখো যদি এই বউটা পর্দা করে, মারা বলে দেখো কি মহিলা আমার আপন ছেলের সঙ্গে পর্দা করতেছে, দেখো তো অবস্থা, এভাবে পরিবার চলবে কেমনে? এরকম ধারণা করে না কেউ কেউ? এগুলোর কারণে অনেক ফিতনা ফাসাদ হয়ে যায় সমাজের মধ্যে। এই জন্য ইসলামী পর্দার এতে গুরুত্ব দেওয়া হয়েছে, তো শুধু পর্দা নয় হারাম হালালের সব বিষয়গুলো। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, রুজি রোজগার ইনকাম থেকে শুরু করে হালাল হারামের প্রত্যেকটি বিষয়কে তারা অত্যন্ত সচেতনভাবে মেনটেইন করে, যারা শরীয়তকে শরীয়তের সীমা রেখাকে সবসময় হেফাজত করে, এরা জান্নাতে যাওয়ার অন্য একটি ভালো কাজ করে। আমাদের সমাজে আছে যে কেউ কেউ যদি একটু পর্দা ভালো করে করে খুব এক্সট্রিম, এখন এই এক্সট্রিম আর এক্সট্রিমিজম তো সমানে চলছে, এবং এটা অনেক সময় দেখা যায় ইসলামী প্রোগ্রামের মধ্যেও পর্দা রাখতে গেলে খুব এক্সট্রিম হয়ে গেছে, যেখানে গায়ের মাহরামের ব্যাপারে এত কথাবার্তা খোলামেলা, এরকম ভাবে ইসলামী প্রোগ্রাম যদি একটা মেলার মতো হয়ে যায়, একটা আনন্দঘন অনুষ্ঠানে পরিণত হয়ে যায়, তাহলে সেখানেও এটা আমরা আল্লাহর দিনের কথা শুনতে এসেছি, কিন্তু এখন আমরা এখানে কোনো পর্দার ব্যারিয়ার রাখলাম না, এই 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 কোন ধরনের ইসলামী কাজ হলো এটা? এই এত দাওয়াতি কাজ, এত 10,000 20,000 লোক বিশাল প্রোগ্রামে এসে গেছে, কত বড় সুন্দর বিরাট লেকচারার ইন্টারন্যাশনাল নিয়ে আসছি, খুব সবাই ছাড়া দিয়েছে, শুধু এত লোক আসার মধ্যেই ফজিলত বেশি। ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, চাই 1,000 10,000 আসুক অথবা 100 500 আসুক, আমরা আল্লাহর দিনটাকে দিনের মতো করে রাখতে হবে, শরীয়তের হুদুদকে রক্ষা করতে হবে। এই ফ্রি মিক্সিং, এই জাতীয় একটা পরিবেশ তৈরি করা, এটা কিছুতেই ঠিক নয়। পারিবারিক জীবনে, আচার অনুষ্ঠানে, বিয়ে শাদি অলিমার মধ্যে, এই অলিমার মধ্যে গেলে আরেক তামসা দেখা যায়। আমাদের কিছু লোক আলহামদুলিল্লাহ সচেতন হয়েছেন, কিন্তু অলিমার দিনে জওয়ান জওয়ান মেয়েরা যেভাবে সাজগুজ করে যাবে এবং ছেলেরা তাদের পিছনে ঘোরাঘুরি করা শুরু করে দেবে ইত্যাদি, এই এই যে এক সাংঘাতিক খারাপ জিনিস কোনো কোনো অলিমাতে দেখা যায়। আপনারা যারা যারা ছেলে মেয়েকে বিয়ে করাবেন, এগুলো খেয়াল করার দরকার আছে না নাই? খেয়াল করতে হবে। তাহলে আমরা আল্লাহর এই শরীয়তের হুদুদকে রক্ষা করলে আমরা জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আশা করব আল্লাহ তাআলার কাছে। ওয়াবাশশিরিল মুমিনিন, কাজে মুমিনদেরকে সুসংবাদ দান করুন, ওই যে সুসংবাদ দেওয়া হয়েছে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এত বড় সফলতা আল্লাহর সঙ্গে কৃত চুক্তি, আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়াদা করে দিয়েছেন, এই সুসংবাদ তাহলে তারা নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, তাদের জন্য এই সুসংবাদ আছে। আর যারা বিভিন্ন এক্সকিউজ জোগাড় করে, বিভিন্ন যুক্তি তর্ক উত্থাপনা করে আল্লাহর এই বিধানগুলোকে আমরা লঙ্ঘন করে ফেলি, তাদের জন্য সুসংবাদ কিন্তু নাই। এরপরে আসছে, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাও কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এটা হচ্ছে আরেকটি ঘটনা, এই আয়াতের সানে নজুল আছে 114 নম্বর আয়াতে সূরা তাওবা। আবু তালেব আলী রাদিয়াল্লাহু আনহুর পিতার যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন একটু চাচার কাছে ফাইনাল ট্রাই করতে, চাচা তো অনেক সাহায্য করলেন আমাকে কিন্তু এখনো ইমান তো আনেননি, তিনি লিডার, মক্কা সবাই ওনার কথা মানে গণে, এই জন্য লিডার হিসাবে ইমান এনে ফেলে লিডারশিপে তো চলে যেতে পারে। তো এখন ওনার ইন্তেকাল, শেষ অবস্থা হয়ে গেছে। ওই সময় ওনার কাছে আবু জাহাল, আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া, এরা সবাই কিছু লিডাররাও আছে, ওনাকে দেখতে এসেছেন। ওনার মানে এই মুহূর্তে ওনার পাশেই ঘুর ঘুর করছেন, কারণ কোন ফাঁকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান্স নিয়ে ওনাকে ইমানদার বানিয়ে ফেলে। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, আমার চাচাকে আমি একটু হেল্প করি না, দেখি না, ট্রাই, লাস্ট ট্রাই, আই আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন উহাজ্জু বিহা, হ্যাঁ, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আমার চাচা, আপনি তো ইন্তেকাল করে ফেলতে পারেন, যে কোনো সময় আপনার এই দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি শুধু কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন, আমার প্রতি ইমানটা এনে ফেলেন, তাহলে আমি আর কোনো আমল দিরাকা নামাজ পড়ার সময় না পেলেও আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য অনেক আর্গুমেন্ট পেশ করতে পারবো, অনেক সুপারিশ করতে পারবো, যে আল্লাহ আমার চাচাকে যেহেতু ইমান আনছে, আপনি মেহরবানি করে দেরি করছে অনেকদিন পর্যন্ত, এগুলো মাফ করে দিয়ে আপনি জান্নাত দিয়ে দেন। আমি বলতে পারবো, আপনি খালি ইমানটা আনেন, আমি আল্লাহর কাছে বলার জন্য আমি অ্যাপ্লিকেবল হবে, আমি বলতে পারবো, এই সুযোগটা আমাকে দেন। তো তিনি চিন্তা করছিলেন, আর চিন্তা করতে গিয়ে যে ভাতিজাকে একটু খুশি করেই দেই, কিন্তু আবু জাহাল আবদুল্লাহ ইবনে উমাইয়া পাশে বলল, কি জানি বলে ফেলে কিনা, আতারকাবু আম মিল্লাত আব্দুল মুত্তালিব, এই শেষ বয়সে মরার আগে আব্দুল মুত্তালিব আপনার বাবার এই দিনদারি ছেড়ে দিয়ে ভাতিদের কথায় আপনি দিন পরিবর্তন করবেন, ধর্মান্তরিত হয়ে যাবেন, সমস্ত মানুষ আপনাকে সিসি করবে, সারা জীবন কি করলেন আর মরার সময় ধর্মান্তরিত হয়ে মরছেন, এই অপবাদ নিয়ে আপনি যাবেন। তিনি থেমে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ট্রাই করলেন, আবারও তারা একই কথা, তিনি আবার থেমে গেলেন। আবার থার্ড অ্যাটেম্পটের পরে তিনি কনসিডার করছেন যে কিনা ভাতিজাকে খুশি করে দিন, না ওদের দিকে তাকালেন, ওরা একই কথা বলল যে যাতে করে তিনি ইমান না আনেন। আর শেষে তিনি কি বললেন, দানি আমুত আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমাকে ছেড়ে দাও মোহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরেই মরি। মরে গেলেন আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। আর আমরা যখন আমাদের কারো মৃত্যু হয়ে যায় তাকে দাফন করে কি বলি, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলুল্লাহ মিস করলো, আব্দুল মুত্তালিবের মিল্লাতে মারা গেল। আব্দুল মোল্লাতে আব্দুল মুত্তালিবের মিল্লাত কি ইসলামের মিল্লাত ছিল, তাওহীদের মিল্লাত ছিল, না শিরকের মিল্লাত ছিল, শিরকের মিল্লাত ছিল, মিস করে ফেলল। এখন তিনি অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরও শেষে বলে গেলেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম আনহা আও উনহা আনকা, চাচা ঠিক আছে, আমি তো আপনি ইমান তো আনলেন না, তবু আমি দেখি আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা না দিলে আমি আপনার জন্য দোয়া করতেই থাকবো যেন আল্লাহ আপনাকে মাফ করে দেন, আখিরাতে নাজাত দেন। তখনও নিষেধাজ্ঞার আয়াত নাজিল হয় নাই, কিন্তু তিনি বুঝতেন যে এমনি বুঝেছেন যে ইমান সহকারে মরা উচিত, কিন্তু ফাইনাল নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকে কড়া নিষেধাজ্ঞা তখনও আসে নাই। এই জন্য তিনি দোয়া করেছিলেন বা দোয়া করার জন্য ওয়াদা করলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করেছিলেন বেশ কিছুদিন, ওইটার খবর ওনার কাছে ছিল বিদায়, যে মূর্তি পূজক মুশরিক পিতার জন্য দোয়া করেছেন বহুদিন ইব্রাহিম আলাইহিস সালাম, তো সেটাকে ব্যবহার করে উনি মনে করেছেন আমার জন্য জায়েজ হবে, হয়তোবা আবু তালেবের জন্য আমি একটু দোয়া করতে থাকবো, এই কথা বলে চলে গেলেন। তো আল্লাহ তাআলা এরপরেই আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, নবীর জন্য অথবা তারা ঈমানদার তাদের জন্য কখনো জায়েজ নেই যে তারা মুশরিকদের জন্য ইস্তিগফারের মাগফিরাতের দোয়া করতে থাকবে তারা মরে গেলে, জিন্দা অবস্থায় জায়েজ আছে যে আল্লাহ আমার চাচাকে আপনি হেদায়েত দান করেন, তিনি যেন কালিমা পড়তে পারেন, এরকম দোয়া করা জায়েজ আছে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত নসিব করেন আর বলা যাবে না, ইমান না নিয়ে মরলে আর বলা যাবে না, এই আয়াত নাযিল হয়ে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হলো। শুধু ওনার জন্য নয়, কারোর জন্যই নয়। এমনকি তারা যদি তাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আপন জন কেউ হয়ে থাকে তাদের জন্য পারবে না। কেন? যে যখন তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, ইমান না নিয়ে জেনে বুঝে তারা মারা গেল, কাজে তাদের জন্য আর দোয়া করা যাবে না। এখন এখানে যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইতিহাস আমাদের জানা ছিল, সেটার আনসার আল্লাহ তাআলা পরের আয়াতে করছেন, 113-114 আয়াতে। ওয়ামা কানা ইসতিগফারু ইব্রাহিম আলি আবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়াদাহা ইয়া ফলাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহি তাবাররা মিনহু ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। যে ইব্রাহিমের তার পিতার জন্য ইস্তিগফার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার কাজটা এই জন্য কিছুদিন আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দিয়েছিলেন যে এতদিন পর্যন্ত যদি আপনি ইসলাম কবুল না করেন এতদিন পর্যন্ত আমি আপনার দোয়া করতে থাকব, এরপরে যদি আমি দেখি যে আপনি আর ইসলাম কবুল করলেন না আমি আর দোয়া করব না, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন। তিনি ওয়াদা করেছেন আমি দোয়া করবো, সেটা তিনি কিছুদিন ওয়াদাকে রক্ষা করেছেন। কিন্তু ফালাম্মা তাবায়্যানা লাহু, কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পরিষ্কার হয়ে গেল আন্নাহু আদুউ লিল্লাহ, যে ইব্রাহিম আল্লাহর দুশ্মন ছাড়া আর কিছু না, তার কপালে এর চেয়ে বেশি কিছু জুটবে না, এত দুশ্মনী সে করেছে, ওনাকে হত্যা করার জন্য পর্যন্ত উদ্যত হয়েছে, যার কারণে তিনি হিজরত করেছেন, তখন তাবাররা আমিনহু বলে যে আমি আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করা আমার জন্য আর অ্যালাউড হবে না। এরপরে তিনি দোয়া করা ছেড়ে দিয়েছেন এবং তিনি একটা সময় পর্যন্ত দোয়া করেছিলেন। ওনার একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য ছিল ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, ইব্রাহিম ছিলেন অনেক দোয়াকারী, যে অনেক বেশি দোয়া করে, এবং তিনি হালিম, তিনি অনেক ধৈর্যশীল ছিলেন, এই কারণে তিনি কিছুদিন দোয়া করাটাকে অব্যাহত রেখেছেন। কিন্তু এক পর্যায়ে যখন ভেরি ক্লিয়ার হয়ে গেল যে তিনি তার পিতা আসলে আদৌ ইসলাম কবুল করবেন না, আল্লাহ দুশ্মনী করেই যাবে, এমন এই দুশ্মনীর জন্য তিনি প্রয়োজন যে ইব্রাহিমকে হত্যা করতে উদ্যত হচ্ছেন, তখন তিনি চিন্তা করেন যে এই দুশ্মনের জন্য আর দোয়া করা সমীচীন নয়, তখন তিনি ছেড়ে দিয়েছেন। এটা হলো ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা। আর আবু তালেবের ঘটনা, আবু তালেবকে এই নেয়ামত থেকে বঞ্চিত করলো, বাধা দিল কে? যাদের সঙ্গে সবচেয়ে উঠা বসা চলাফেরা বেশি হয় তার লিডার সঙ্গী গুলো। এই জন্য আপনার জীবনে সঙ্গী বন্ধু বান্ধব, আপনার ছেলে মেয়ের জীবনে বন্ধু বান্ধব, আপনার স্ত্রী পরিবারের জীবনে বন্ধু বান্ধব কাদের সঙ্গে বেশি সক্ষতা, এই লোকগুলো যদি দিনদার না হয় তাহলে এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে নাকি হবে না? যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল ওয়া ফি রিওয়ায়াতিন মান ইউখালিত। একজন মানুষের দীন নির্ভর করে তার বন্ধু বান্ধবের দীনের উপরে, তার রেগুলার ফ্রেন্ড যারা ভেরি ক্লোজ ওয়ান এরা যদি দীন ছাড়া লোক হয় তাহলে এই লোকটার দিন বেশি দিন ভালো থাকবে না, তাদের ওয়াস ওয়াসায় পড়ে যাবে। আর এই লোকটা যদি ভালো দিনদার লোকের টাচে থাকে, ভালো নামাজি লোকের টাচে থাকে, দায়ী লোকের টাচে থাকে, তাহলে তাদের কারণে তার দিনদারি আরো বাড়বে। কাজে তোমরা ভালো করে দেখো তোমাদের বন্ধুত্ব কার সাথে, উঠা বসা চলাফেরা কার সাথে বেশি করে হয়, এটা তোমাদের নিজেদের জন্য, তোমাদের ছেলে মেয়েদের জন্য, এভাবে তোমরা চিন্তা করো। তাহলে বন্ধু বান্ধব মানুষের জীবনে অনেক অকল্যাণ ডেকে নিয়ে আসে। গতকালকে একটা পত্রিকা পড়ছিলাম, একটা হত্যার ঘটনা পত্রিকায় এখানে এসেছে দেশে রাজশাহীতে, সকল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের মধ্যে প্রেম ঘটিত কারণ, একটা মেয়ের এক ছেলের সঙ্গে প্রেম হয়েছে, এক পর্যায়ে এই প্রেম থাকেনি, মেয়ে পাল্টা আরেক ছেলেকে গিয়ে প্রেম করেছে, ওই ছেলে প্রতিশোধ নেওয়ার জন্য তার আরো তিন বন্ধুকে জোগাড় করে এনে ওই দুই প্রেমিক প্রেমিকাকে প্রেমিককে ডেকে এনে হত্যা করে, তার লাশ সামনে রেখে এই চারজনে এই এই মহিলার উপরে বলাৎকার করে করে তাকেও হত্যা করে। এখন খুনের আসামি কয়জন হয়েছে? চারজন হয়ে গেছে। এই মেইন টার্গেট ছিল তো ওই যে তার প্রেমিকাকে হারিয়েছে, এখন সে আরো তিনজনকে জোগাড় করে নিয়ে এসেছে। এখন তিনজনকে কোন কেসে ফেলে দিল, দেখেন অবস্থা। তো এই ভালো বন্ধু না থাকলে খারাপ বন্ধু চক্করে পড়লে কি করে? আর একটা খবর পড়ছিলাম যে স্ট্যাটফোর্ডে অ্যাসিড মেরেছে এই মুসলিম ছেলে আরেকজনকে, এবং তাকে হেল্প করতে আসে আরো ছোট বয়সের আরেক ছেলে, অ্যাসিডের বোতল খুলে দিয়েছে, এখন সবগুলোর জেল হয়ে যাচ্ছে। অসৎ বন্ধু বান্ধব বিশেষ করে আমাদের নিজেদের জন্য যেমন প্রয়োজন আছে, আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে সাংঘাতিক খেয়াল করতে হবে, কার সঙ্গে যাওয়া আসা করে, কোন চরিত্রে আখলাকওয়ালা আখলাকওয়ালা লোকদের সঙ্গে চলে, এগুলো খেয়াল যদি না করি তাহলে আমাদের ছেলে মেয়ে কিন্তু অসৎ পথের যাত্রী হয়ে যেতে পারে। ড্রাগ খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো কার ইনফ্লুয়েন্সে করে ছেলে মেয়েরা বা নষ্ট হয় কিভাবে? বন্ধু বান্ধব তাদের সঙ্গে যারা চলে এই তরিকা এগুলো ছড়ায়, খুব পাহারা দিতে হবে। এই আবু তালেবের ঘটনা থেকে এখানে শিক্ষা রয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে আরেকটি হাদিস বলেছেন যেটা শুনলে আমাদের অনেকের কষ্ট হয়ে যাবে। এখন আপনাদের কষ্ট হবে বিদা হাদিসা কি রেখে দেব নাকি? অনেক কষ্ট হবে কিন্তু। সে হাদিসটি হচ্ছে বোরাইদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বলেন যে বোরাইদা রাদিয়াল্লাহু আনহু কুন্না মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফি সাফার, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে একটি সফরে ছিলাম, ফানাযালা বিনা ওয়া নাহনু করিবু মিন আল-ফিরাকিব, তিনি সেখানে একটু থামলেন একটা প্রান্তরে এসে, প্রায় হাজার খানিক লোক আমরা সেখানে ছিলাম, ওখানে একটু থামলেন, থেমে তিনি বলে যে একটু সবই ব্রেক নেই, রেস্ট নাও, ফাসাল্লা রাকাতাইন, এরপরে তিনি দুই রাকাত নামাজ পড়লেন এবং আল্লাহ তাআলার কাছে কিছু দোয়া দরুদ করলেন, দরখাস্ত দিলেন, সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি ওয়া আইনাহু তাদরিফান, নামাজ শেষ করে তিনি আবার আমাদের কাছে আসলেন, ওনার দু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছিল, অনেক দুঃখের খবর আছে ওনার কাছে। فقام اليه عمر بن الخطاب رضي الله عنه وفداه بالاب والام, عمر بن الخطاب رضي الله عنه আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার খেদমতে জীবন কুরবান করে দিক, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চোখের পানি পড়ছে আপনার, আপনার মনে হয় কষ্ট হচ্ছে, কোনো দুঃসংবাদ আপনার কাছে আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ মা লাক, আপনার কি হয়েছে? قال اني سالت ربي عز وجل في الاستغفار لامي ফলামি আযানলি, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিলাম যে আল্লাহ আমার মা তো ইসলাম না পেয়ে ইন্তিকাল করেছেন মুশরিক শিরকের হালতে, এখন আমি কি ওনার কবর জিয়ারত করে একটু দোয়া করতে পারি আল্লাহর কাছে আপনার কাছে, ওনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেবেন? আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিলেন না। অনেক রেওয়ায়েতে এসেছে যে আমি কবর জিয়ারতের পারমিশন চেয়েছি যে মার কবর জিয়ারত করতে যাবো, দেখতে যাবো, তা আল্লাহ তাআলা যাওয়ার এবং দেখার পারমিশন দিলেন কিন্তু দোয়া করার পারমিশন দিলেন না, এই কারণে ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তারপরে তিনি হাদিসে বললেন, ওয়া ইন্নী কুনতু নাহাইতুকুম আন সালাসিন, আমি তিনটি জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছি, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত করার থেকে সাধারণ নিষেধাজ্ঞা দিয়েছি সবাইকে, ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে যেতে পারবো না কেউ, ফাজুরুহা লিতুযাক্কিরাকুম জিয়ারাতাহা খাইরান, কিন্তু এখন আমি পারমিশন দিচ্ছি তোমরা কবর জিয়ারত করতে যাও, মুসলিমদের কবরগুলো এবং কবর জিয়ারতের দোয়া যেগুলো আছে সেগুলো পড়ো, এটা তোমাদের জন্য ভালো রিমাইন্ডার হবে যে তোমাদের কবর কাছে গেলে দোয়া করলে মাইতে যেমন ফায়দা হবে, তোমাদের নিজেদের এই কবরে যাওয়ার কথাটা মনে পড়বে, মনটা নরম হবে। আর দুই নম্বর ওয়ানাহাইতুকুম আন লুহমিল আদাহি বাদা সালাস, আর কোরবানির গোশত তিন দিনের বেশি ঘরে রাখতে নিষেধ করেছিলাম, সেই সময় মদিনায় দুর্ভিক্ষ ছিল গত বছর, এই বছর থেকে আর সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো, এখন চাইলে আরো কয়েকদিন রাখতেও পারবা। ফাকুল ওয়াম সাকুমা, সে তুমি খাও আর কিছু নিজের জন্য রেখে দাও, আরো কয়েকদিনের জন্য খেতে হলো, এই রেস্ট্রিকশন উঠে গেল। তিন নম্বর ওয়ানাহাইতুকুম আনিল আশরিবা ফিল আওইয়া, কিছু কিছু স্পেসিফিক পাত্রে ব্যবহার করে পানি টানি খাওয়া নিষেধ করে দিয়েছিলাম, এখন তোমরা এখন যে কোনো পাত্রে পানি খেতে পারো, তবে খবরদার কোনো নেশাযুক্ত পানীয় খেও না। এই তিন নম্বর কথার মধ্যে আছে যে সমস্ত পাত্রে আরবরা মদ বানাত, মদ রাখত, ওই পাত্রগুলো মদ নিষেধাজ্ঞা হওয়ার পরে তিনি অ্যালাউ করেন নাই, কারণ ওগুলা কাছে ওগুলো চেহারা দেখলে মদের কথা মনে পড়বে, এই জন্য এগুলা থেকে দূরে থাকা, এগুলা ইউজ করো না। তো বেশ কিছুদিন যখন প্র্যাকটিস হয়ে গেছে, তখন তিনি আবার অ্যালাউ করেছেন যে কোনো পাত্রে এখন আর পানি খাওয়ার নিষেধাজ্ঞা থাকলো না। আর কবর জিয়ারাতে প্রথম দিকে কেন নিষেধ করেছিলেন, যে আরব দেশে কবর কেন্দ্রিক শেরেক হয়েছে, এবং পৃথিবীতে শেরেকের ইতিহাস শুরু হয়েছে কোথা থেকে, কবর থেকে, আর সেই শেরেকে, এই কবরকে আমরা বাংলায় কি বলি, মাজার। মাজার কি কবর নাকি কবরই, তো মাজার মানে জিয়ারাতের জায়গা। তো এই প্রথম দিকে আরবরা কবর কেন্দ্রিক শেরেক করেছে, এই জন্য তিনি মুসলমানদেরকে বললেন যে কবর থেকে দূরে থাকো, ওখানে গেলে শেরেকের মাইন্ড চলে আসবে। এরপরে আস্তে আস্তে যখন ওনাদের মধ্যে তাওহীদ বুঝে এসেছে, শেরেক বুঝতে পেরেছেন, তখন তিনি বলেছেন যে এখন তোমাদের বুঝ পয়দা হয়ে গেছে, এখন অসুবিধা নেই, যাও এখন কবর জিয়ারত করো। কিন্তু এই কবর জিয়ারত করতে যাবে, তাদের জন্য দোয়া করবে, এতে তোমাদের জন্য এখন ফায়দা আছে। তো এইখানে এই আয়াতটার সঙ্গে এই তাফসিরের মিল রয়েছে, এই জন্য ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে উল্লেখ করেছেন যে মুশরিক হিসাবে যারা মৃত্যুবরণ করে তাদের জন্য আর দোয়া করা যায় না, এই প্রসঙ্গে হাদিসটি এসেছে। এবং আরেকটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে নিয়মিত দোয়া করতেন তার মা বাবার জন্য, এই নিষেধাজ্ঞা নাজিল হওয়ার আগে কিছু সাহাবি এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইন্না মিন আবাইনা মান কানা ইহসিনুল জিওয়ার, আমাদের এমন কিছু মা বাবা ছিলেন যারা প্রতিবেশীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন, ভালো গুণ ছিল, ওয়া সেলুল আরহাম, আত্মীয় স্বজনকে খুব ভালো যত্ন করতেন, খোঁজ খবর নিতেন, ওয়াইফাকুল আনি, তারা যুদ্ধবন্দী তাদেরকে মুক্ত করার ব্যাপারে তারা টাকা পয়সা দান করে মুক্তিপণ দিতেন, ওয়ুফি বিযিমাম, ওয়াদা রক্ষা করলে তারা সেটাকে কোন দায়িত্ব নিলে পূরণ করতেন, অনেক ভালো ভালো গুণাবলী ছিল। আফালা নাস্তাগফিরুলাহুম, এবং যদিও তারা শিরক করেছে, কুফরের অবস্থায় মারা গিয়েছেন, তো আমরা কি তাদের জন্য ইস্তিগফারে দোয়া করতে পারবো, নিষেধাজ্ঞা নাজিল হওয়ার আগে ওনারা জিজ্ঞাসা করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বালা, হ্যাঁ করতে পারবা, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরু লিআবি কামা ইস্তাগফারা ইব্রাহিম লিআবি, আমি আমার বাবার জন্য নিয়মিত দোয়া করি, মায়ের জন্য যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। ফাআনজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, এটাও শানে নজুলের অন্যতম কারণ হিসাবে বর্ণিত হয়েছে যে ইনশাআল্লাহ করে দিয়েছেন। وَمَا كَانَ اللَّهُ لِيُضِلَّ قَوْمًا بَعْدَ إِذْ هَدَاهُمْ حَتَّى يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ, আল্লাহ কোন কওমকে গোমরাহ করবেন না তাদেরকে হেদায়েত দেওয়ার পরে যতক্ষণ তাদের জন্য পরিষ্কার করে বর্ণনা করে না দেবেন যা তাদেরকে তাকওয়া অর্জনে সহযোগিতা করবে, অর্থাৎ তোমাদের জন্য যখন একবার হেদায়ত পেয়েছ আল্লাহ তারা সব কথাগুলোকে ক্লিয়ার করে দিচ্ছেন যাতে তোমরা আর গোমরাহিতে না পড়ো। এই আয়াত দ্বারা বোঝা গেল কেউ যদি তারপরে মায়া মমতা করে কাফের মুশরিক পিতা মাতার জন্য দোয়া করে তাহলে কিন্তু গোমরাহি। তা আমি আয়াত নাজিল করে পরিষ্কার করে দিলাম, যেটা আল্লাহর হুকুম সেটা মেনে নিতে হবে মোমিনকে, কষ্ট হলেও। এই যে বলছিল কষ্ট লাগবে শুনতে, কষ্ট হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেনে নিয়েছেন না মেনে নেননি, মেনে নিয়েছেন। তো মোমেন তার অনেক কাজে আল্লাহ তালা নিষেধাজ্ঞা দিয়েছে, এটা করতে চায় সেটা করতে চায়, কিন্তু হেদায়েত কোথায় আছে এটা পরিষ্কার করে যখন আল্লাহ তালা দিলেন, বয়ান করে দিলেন, তখন সে যেন আর এটা না করে। কিন্তু আল্লাহর হেদায়ত পাওয়ার পরেও সে যদি ওই কাজ করতে থাকে যেটা নিষেধ করা আছে, তাহলে তার কপালে হেদায়ত থাকবে না, গোমরাহি চলে আসবে, গোমরাহি পথভ্রষ্টতা তার কপালে জুটে যাবে। নিশ্চয়ই আল্লাহ তালা সবকিছু সম্পর্কে জ্ঞান রাখেন, কে কোথায় শরীয়তকে লঙ্ঘন করছে বিভিন্ন কারণে জাস্টিফাই করছে, আর কে কোথায় আন্তরিকভাবে শরীয়তকে হেফাজত করছে, আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না, সেটাও আল্লাহ তালা জানেন। নিশ্চয়ই আল্লাহ তালা তারই জন্য সমস্ত আসমান জমিনের ক্ষমতা, রাজ্য, সমস্ত অথরিটি আল্লাহ তালার জন্য, কারো কোনো অথরিটি এখানে নাই, কারো সুলতানাত নাই। যদি সাময়িকভাবে কেউ দুনিয়া দখল করে তার মালিক হয়ে বসে আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশ নেতা, দেশ নেত্রী তার কথায় উঠে আর বসে, এগুলা যদি কেউ সাময়িকভাবে পেয়ে যায় কয়দিন, কয়দিন ধরে রাখতে পারবে? একদিন ছাড়তেই হবে যখন মালাকুল মউত আসবে আর পারা যাবে? সিকিউরিটি কিরকম জোগাড় করে মানুষ, কত সিকিউরিটি দরকার, কত ব্লক, কত রকমের মানে লেয়ার অফ সিকিউরিটি থাকে, কিন্তু এগুলো ভেদ করেও মালাকুল মউত আসতে পারবেন নাকি পারবেন না? পারবেন। তো আল্লাহ তাআলা বলছেন যে তিনি জীবন দেন, জীবন রাখেন, আর তিনি মৃত্যু দান করেন, মনে রেখো তার কাছে তোমাদেরকে আসতে হবে। আর শরীয়তের হুকুম লঙ্ঘন করে যদি কোনো কাজ করো, তাহলে আল্লাহর কাছে যখন আসবে তোমরা, তখন তোমাদের সাহায্যকারী একটু হেল্প করবে, একটু আল্লাহর আজাব থেকে, আক্রোশ থেকে বাঁচাবে, উদ্ধারকারী, রক্ষাকারী কাউকে তোমরা পাবে না। এভাবে মোমেন্টদেরকে আল্লাহ তাআলা শরীয়তের বিষয়গুলোকে সতর্ক থাকার জন্য তিনি তাম্বিহ করেছেন। আমরা আজকের তাফসীর এখানেই সমাপ্ত করবো ইনশাআল্লাহ। 116 নম্বর আয়াতে আগামী সপ্তাহে 117 নম্বর আয়াত থেকে শুরু হবে আমাদের বাকি ইনশাআল্লাহ তাফসীর।